বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সুপ্রিয় শ্রোতা, আজ চৌঠা সেপ্টেম্বর 2018 মঙ্গলবার। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমি সেলিম হোসেন আজকের বাংলা অধিবেশনে, আর আজকের অধিবেশনে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে চীনা কনসোর্টিয়াম মালিকানা পেল।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দক্ষিণ কলকাতায় ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ, এই দুর্ঘটনায় বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন, আহত বহু।
এবং রয়েছে মঙ্গলবারের নিয়মিত আয়োজন এভরিডে গ্রামার। তবে সবার আগে শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরউদ্দিন। আফগানিস্তানের ভীতিপ্রদ জঙ্গি নেটওয়ার্ক হাক্কানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দীর্ঘদিন রোগভোগের পর মারা গিয়েছেন বলে বলা হচ্ছে। তালেবানদের পক্ষ থেকে আজ মঙ্গলবার এক বিবৃতি জারি করে বলা হয়েছে জালালউদ্দিন হাক্কানি প্রয়াত হয়েছেন। জালালউদ্দিন হাক্কানির নাম প্রথম জোরে সোরে শোনা যায় আফগান মুজাহিদিন কমান্ডার হিসেবে সোভিয়েত আমলে, আফগানিস্তানের দখলদারির সময়ে 1980 দশকে, যুক্তরাষ্ট্রকে যখন কিনা মুজাহিদিনরা মনে করত এবং নির্ভর করত সেই মতোই। আল কায়দার নেতা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন হাক্কানি, এবং 2001 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির হামলা তৎপরতার আগে ওই দুজনই যুক্তরাষ্ট্রের বিরোধিতায় মেতে উঠেছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামীকাল বুধবার পাকিস্তান সফর করবেন বলে স্থির রয়েছে। ইসলামাবাদে পাকিস্তানের সদ্য নির্বাচিত সরকারের নেতৃবৃন্দের সঙ্গে এরকম উচ্চ পর্যায়ের আলোচনা কথাবার্তা এই প্রথম হতে চলেছে, বিশেষ করে যখন কিনা দেখা গিয়েছে যে এই হালেই বিগত বছরখানেকের সময়ে দুদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে কি একেবারে নিম্নতর স্তরে গিয়ে ঠেকেছে। আঞ্চলিক সন্ত্রাসবাদ কিভাবে খতম করা যায়, 17 বছর যাবৎ চলতে থাকা আফগানিস্তানের প্রাণঘাতী সংঘাতের অবসান কিভাবে ঘটানো যায়, তা নিয়ে বিবিধ প্রকরণের মতভঙ্গি লাগাতারই চলছে নিরন্তর, এবং আশা আশঙ্কার প্রতিফলন পড়ছে তারই আসন্ন এ সফরের প্রেক্ষাপটকে ঘিরে। ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের মধ্যেকার অচলাবস্থার ইতি টানতে এ সফর কতখানি ভূমিকা রাখতে পারবে সেটাই এখন দেখবার বিষয়। পম্পেও যখন কিনা পাকিস্তান গিয়ে পৌঁছবেন, সঙ্গে থাকবেন তাঁর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড। আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে সদলবলে উপস্থিত আলোচনার টেবিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির। পরে পৃথকভাবে আলোচনা হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও। কথাবার্তা হবে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার। সিরিয়ায় বিদ্রোহীদের দখলিত ইদলিব প্রদেশে পুনর্দখলের লক্ষ্যে সিরিয়ার অত্যাসন্ন অভিযানের প্রতি সমর্থন ঘোষণায় রাশিয়া আজ মঙ্গলবার যোগ দিয়েছে ইরানের সঙ্গে। দেশটিতে এই ইদলিবই এখন বিরোধী দলের শেষ বড় মাপের মজবুত ঘাঁটি। ক্রেমলিন মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন যে ইদলিব হল সন্ত্রাসবাদের পকেট বিশেষ, এবং সিরিয়া সংকটে রাজনৈতিক সমাধানের অন্বেষায় অন্তরায় সৃষ্টি করছে এই ইদলিব। ইদলিবে প্রায় 30 লক্ষ মানুষের বাস। জাতিসংঘ বলছে সিরিয়ার সামরিক অভিযানে ওইখানটায় কত মানুষ যে হতাহত হতে পারে সেটা ভেবে চিন্তান্বিত সবাই এখন। আজ মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভা শুরু হচ্ছে। শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত প্রার্থী, বিচারপতির পদের জন্য আপিল আদালত বিচারক 53 বছর বয়সী ব্রেট কাভানোকে নিয়ে আলোচনা, তার মনোনয়ন নিশ্চিতকরণ বিষয়ক জেরা শুনানি প্রশ্নোত্তর পর্ব। মনোনয়ন নিশ্চিত হলে ইনি স্থলাভিষিক্ত হবেন সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতির পদ থেকে অবসর গ্রহণকারী বিচারপতি অ্যান্থনি কেনেডির শূন্য আসনে। সুপ্রিম কোর্টে একে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এ অবধি দুজনকে মনোনয়ন দিলেন। এর আগে মনোনয়ন পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিযুক্তি পেয়েছিলেন নীল গোরসাচ। ব্রেট ক্যাভানাও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে কাজ করেছেন, এবং প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে যে তদন্তানুসন্ধান হয়েছিল সেই তাতেও নিরপেক্ষ শুনানি কৌশলী কেনেথ স্টারের সঙ্গে কাজ করেন ইনি। কংগ্রেসের সেনেট সভার বিচার বিভাগীয় কমিটি সকাশে এ শুনানি অনুষ্ঠানের প্রথম ভাগটা আজ মঙ্গলবার মোটামুটি প্রারম্ভিক বক্তব্য বয়ানের মধ্যে দিয়েই কাটবে, এবং প্রশ্নোত্তর পর্ব আগামীকাল বুধবার নাগাদ শুরু হবে বলে মনে করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলায় কারাগারে আটক খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলমের জামিন আবেদন শুনতে দেশের উচ্চ আদালত বিব্রত বোধ করায় তাঁর আইনজীবীরা হতাশা ব্যক্ত করেছেন। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
শহীদুলের আইনজীবীরা সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটির উপর শুনানির কথা থাকলেও বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক তাদের জানিয়ে দেন আদালত বিষয়টি শুনতে বিব্রত বোধ করছে। আটক আলোকচিত্রীর আইনজীবীদের একজন সারা হোসেন বলেন, এখন নিয়ম অনুযায়ী আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি তা শুনানির জন্য অন্য কোনো বেঞ্চের কাছে পাঠাবেন। শুনানি না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করে বলেন,
বিব্রত হওয়ার কারণগুলো কি? এটা আমার মনে হচ্ছে যে আমাদের নাগরিক এবং আইনজীবী হিসেবে আমাদের জানবার অধিকার থাকা উচিত।
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,
সবসময় যে আইনজীবীদের ব্যাখ্যা করতে হবে আমি এই কারণে বিব্রত বোধ করলাম, সেটা অ্যাজ এ ম্যাটার অফ প্র্যাকটিস আমাদের কোর্টে কোনো সময় হয় না।
উস্কানি এবং গুজব ছড়ানোর অভিযোগে গত 5ই আগস্ট শহীদুলকে গ্রেপ্তার করা হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই ঢাকা স্টক এক্সচেঞ্জের 25% শেয়ারের মালিকানা পেয়েছে চীনা কনসোর্টিয়াম, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে চীনা কনসোর্টিয়াম মালিকানা পেল। চুক্তি অনুযায়ী 25% শেয়ারের উপর সাংহাই স্টক এক্সচেঞ্জ ও চীনা কনসোর্টিয়ামের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। এখন থেকে চীনা কনসোর্টিয়ামের একজন প্রতিনিধি ডিএসসির পরিচালনা পরিষদে বসবেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, চীনা দুটি স্টক এক্সচেঞ্জের তরফে 946,98,26,000 টাকা পাওয়া গেছে। চীনা কনসোর্টিয়ামের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা এবং জনশক্তির কথা বিবেচনা করে তারা বিনিয়োগ করেছেন। তাছাড়া এই কনসোর্টিয়াম বাংলাদেশের পুঁজিবাজারে অবাধ প্রবাহ নিশ্চিত করবে, একটি আইটি দক্ষ জনশক্তি গড়ে তুলবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতায় ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজের একাংশ, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সর্বশেষ খবর অনুযায়ী প্রাথমিকভাবে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন সূত্রে সরকারিভাবে 5 জনের মৃত্যুর কথা ঘোষণা করা হলেও সংখ্যাটা বেসরকারি মতে সর্বশেষ খবর অনুযায়ী কিছু বেশি এবং 35 জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, বাড়ছে হতাহতের সংখ্যা, উদ্ধার কার্যে নেমেছে সেনা, শুরু হয়েছে উদ্ধার কার্য। দুর্ঘটনা ঘটার প্রথম দিকে প্রাথমিকভাবে উদ্ধার কার্য শুরু করেন স্থানীয় বাসিন্দারা, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক, খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, দমকল ও উদ্ধারকারী দল। যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়, ব্রিজের নিচে বাস মিনিবাস আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই ব্রিজ পড়ায় দক্ষিণ শহরতলির সঙ্গে মূল কলকাতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, বন্ধ রয়েছে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল। আজ সকাল থেকে কলকাতায় প্রবল বৃষ্টির কারণে এই ব্রিজ ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ তিনি দিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ফিলিপাইনে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার তুখোড় প্রচণ্ড এক সমালোচক হয়ে দাঁড়িয়েছিলেন এমন এক ব্যক্তির নামে মঞ্জুরিকৃত ক্ষমার আদেশ খারিজ করে দিয়েছেন এবং তার গ্রেফতারির নির্দেশ দিয়েছেন তিনি। সেনেটর অ্যান্টনিও থ্রিনালেস এ ক্ষমা মঞ্জুরি পেয়েছিলেন 2011 সালে। 2003-এ তদানীন্তন প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগল রয়ার বিরুদ্ধে পরিচালিত ব্যর্থ অভ্যুত্থানে তার সংশ্লিষ্টতার দায় থেকে। গ্লোরিয়া ম্যাকাপাগল অরয়ার বিরুদ্ধে ওই অভ্যুত্থানের উদ্যোগ দেখা দিয়েছিল তার কথিত দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগে। সেনেটর অ্যান্টনিও থ্রিনালেস সে সময় সামরিক বাহিনীতে কর্মরত অফিসার ছিলেন। ক্ষমা মঞ্জুরি খারিজ এবং তার গ্রেফতারির নির্দেশ ছাপা হয় মানিলা টাইমস পত্রিকায় আজ মঙ্গলবারের সংখ্যায়। জাপানের পশ্চিম উপকূল জুড়ে প্রচণ্ড যে আঘাত হেনেছে সামুদ্রিক ঝড় জেবি, তারই কারণে 10 লক্ষাধীন মানুষের নিরাপত্তর কোনোখানে স্থানান্তরণের নির্দেশ জারি করা হয়েছে। এ পর্যন্ত কম হলেও 6 জনের প্রাণহানির কথা জানা গিয়েছে। জেবি স্থলভাগে শিকোকু দ্বীপ জুড়ে আছড়িয়ে পড়ে আজ মঙ্গলবার ভোরে ঝড়ের কুণ্ডলিতে। ঝড়ের গতিবেগ ছিল তখন ঘণ্টায় 160 কিলোমিটার এবং ওটাই আবার ঝোড়ো হাওয়ার ঝাপটা খেয়ে হয়ে দাঁড়াচ্ছিল ঘণ্টায় 215 কিলোমিটার। এমন মারকুটে ঘূর্ণি জাপানে 1993 সালের পর আর কখনোই দেখা যায়নি বলে সংবাদ সমীক্ষায় উল্লেখ করা হচ্ছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত শেষ হল এখানেই।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টজে। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলাকালীন অবস্থায় আকস্মিকভাবে আদালতে স্থানান্তরের সিদ্ধান্তে বিরোধী পক্ষে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট করছেন মতিউর রহমান চৌধুরী।
মামলা চলাকালীন অবস্থায় আকস্মিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালত স্থানান্তরের সিদ্ধান্তে বিরোধী পক্ষে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল কোনো কারণ উল্লেখ না করে জানান, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আদালত পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে পরিত্যক্ত পুরনো কারাগারে বসবে আদালত, আগে বসত বক্সিবাজারে স্থাপিত অবস্থায় বিশেষ আদালতে। আইন সচিব জানিয়েছেন, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদার আইনজীবীরা বলছেন এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী, কারণ সংবিধানের 35 অনুচ্ছেদে বলা আছে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালের দ্রুত প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। খালেদার আইনজীবী বেরিস্তার নওশাদ জমির এই সংবাদদাতাকে বলেন, তারা এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করবেন, কারণ এটা পাবলিক ট্রায়াল হচ্ছে না।
আর্টিকেল 35 এ পরিষ্কার বলা আছে যে আমরা এভরিওয়ান ইজ এনটাইটেলড টু এ পাবলিক ট্রায়াল, এ ফ্রি পাবলিক ট্রায়াল। পাবলিক ট্রায়াল মিনিং ওয়্যার এনিওয়ান ক্যান অ্যাক্সেস দ্যাট ট্রায়াল ডিউরিং ইটস হ্যাপেনিং। আপনার যখন তার আত্মীয় স্বজনরা যেতে পারবে, তার বন্ধু বান্ধব যে কেউ যেতে পারবে, এনিওয়ান ইন ফ্রম বাংলাদেশ শুড ইজ এনটাইটেলড টু গো অ্যান্ড সি এনি ট্রায়াল। কিন্তু আপনি যদি জেলখানার ভিতরে একটা ট্রায়াল করেন, এটা কিভাবে পাবলিক ট্রায়াল হচ্ছে? সো দ্যাটস অ্যাবসলিউটলি কন্ট্রারি টু দি প্রভিশনস অফ কনস্টিটিউশন।
ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটা এখন একটি ক্যামেরা ট্রায়ালে পরিণত হয়েছে, এ ধরনের মামলায় ক্যামেরা ট্রায়ালের সুযোগ নেই। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়া গত 8 ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার পরিত্যক্ত একটি কক্ষে বন্দী রয়েছেন। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও কুমিল্লার 2টি মামলায় তিনি কারাগারে আটক রয়েছেন। বর্তমানে খালেদার বিরুদ্ধে 36টি মামলা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাত্র 4 মাস সময় আছে। বর্তমানে নির্বাচন কমিশনের প্রস্তুতি কাজ কতটা সন্তোষজনক, ইভিএম বিতর্ক সহ এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার সহুল হোসেন। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু, ঢাকা থেকে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে মাস চারেক সময়ও হাতে নেই নির্বাচন কমিশনের। ঢাকায় বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ বলছেন, বর্তমান নির্বাচন কমিশন যতটা না নির্বাচনের প্রস্তুতি গ্রহণ কাজে ব্যস্ত, তার চেয়েও বেশি সময় ব্যয় করছে ইভিএম সহ নানা বিতর্কে। জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞে নির্বাচন কমিশনকে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করতে হয় সবসময়ই। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের প্রস্তুতি কাজ কতটা সন্তোষজনক এবং ইভিএম বিতর্ক সহ এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন 2007 থেকে 2012 সাল পর্যন্ত নির্বাচন কমিশনের সাবেক নির্বাচন কমিশনার সহুল হোসেন। সাবেক এই নির্বাচন কমিশনারের কাছে প্রথমেই প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের প্রস্তুতিকে তিনি কিভাবে মূল্যায়ন করেন। সহুল হোসেন বলেন,
যে নির্বাচন কমিশন তো করবে এই নির্বাচন, তারা বলছেন যে তারা প্রস্তুত আছেন, তো জনগণকেও এটা জানালে ভালো হতো। আমাদের বিচারে একটা কথা বলে যে জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড অলসো ম্যানিফেস্টলি বি শোন টু হ্যাভ বিন ডান। তো ওনারা যে প্রস্তুত আছেন এটা মানুষকেও যদি বুঝাতেন তাহলে বোধ হয় কনফিডেন্স আরো বাড়ত।
সাবেক নির্বাচন কমিশনার এবং একসময়ের আইন মন্ত্রণালয়ের সচিব সহুল হোসেন ইভিএম নিয়ে সৃষ্ট বিতর্ককে নির্বাচন কমিশনের কোনো ক্রমেই জরুরি বিষয় ছিল না এমন কর্মকাণ্ড বলে মন্তব্য করেন। ইভিএম সম্পর্কে নির্বাচন কমিশনের ভূমিকা এবং সীমিত আকারে ইভিএম ব্যবহার সম্পর্কে সহুল হোসেন বলেন,
ইভিএম এর পক্ষে আমি, তবে মানুষকে আগে বোঝাতে হবে যে এটার দ্বারা কোনো ধরনের কারচুপি হবে না। এটা বোঝানোর পরে জনগণকে নিয়ে এবং যারা ব্যবহার করবে তাদেরকে প্রশিক্ষিত করে তারপরে ইভিএম ব্যবহার করার জন্য, এবং অত্যন্ত এই নির্বাচনে করলে অত্যন্ত সীমিত সংখ্যক কেন্দ্রে করার জন্য। তো এটাই কালকে শুনলাম আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এইভাবেই তারা সীমিত সংখ্যক হতে। তবে এখানে একটা কথা ওনাদের কাছ থেকে আসছে যে ওনারা নাকি এই সেন্টার সিলেক্ট করবেন, কেন্দ্র সিলেক্ট করবেন 2 বছরের মাধ্যমে। এখানে আমার একটা সাজেশন থাকবে যে দুই বছরের মাধ্যমে করতে গিয়ে যদি কেবল গ্রামেই পড়ে যায় তাহলে একটা অসুবিধা দাঁড়াবে। তার চেয়ে শহরের কেন্দ্রগুলোর মধ্যে যদি ওনারা র্যান্ডম করেন, দুই বছরের করেন, তাহলে বোধহয় ভালো হবে, কারণ এরা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে।
সাবেক নির্বাচন কমিশনার সহুল হোসেন জনগণকে দূরে সরিয়ে বর্তমান নির্বাচন কমিশন নীরবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে বলে মন্তব্য করেন এবং এর সমালোচনা করেন।
আমরা জনগণকে নিয়ে মিডিয়াগুলোকে জানিয়ে তারপরে যে প্রশিক্ষণগুলো করতাম তাতে মানুষ জানতো যে প্রশিক্ষণ হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এতে মানুষের মধ্যেও একটা কনফিডেন্স বিল্ড আপ হতো। আর তো এই কাজগুলোই ওনারা বোধ হয় নীরবে করে ফেলতেছেন, খুব বেশি আলোচনা না করে, যে ওনারা ওই জনগণকে সাথে নিচ্ছেন না। ওনারা ভাবছেন যে আমরা তো কন্ডাক্ট করবো নির্বাচন।
সাবেক নির্বাচন কমিশনার সহুল হোসেন মনে করেন বিতর্ক এড়িয়ে জনগণকে অবহিত করে সব নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটা না করা হলে জটিলতার সৃষ্টি হতে পারে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে, আর আমেরিকান ডলারের বিনিময়ে ভারতীয় রুপির দাম কমছে। সব মিলিয়ে ভারতের অর্থনীতির কি অবস্থা তা জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে দুর্দিন চলছে, আমেরিকান ডলারের বিনিময়ে ভারতীয় টাকার দাম কমছেই, আর পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ছে তো বাড়ছেই। এই অবস্থা নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, শুরুতেই যদি আপনি আমাদেরকে ভারতের অর্থনীতির এখন কি অবস্থা সেটি জানান।
প্রথমত অর্থনীতি নিয়ে একটা খুব টালমাটাল অবস্থা চলছে, কারণ ওই যে নোটবন্দির পর রিজার্ভ ব্যাংক যখন বলল যে আমাদের সব গোনা হয়ে গেছে এবং কালো টাকা যখন বোঝা গেল যে তেমন আসেনি যেটা মোদী সরকার দাবি করেছিলেন যে কালো টাকা আমরা ঘরে তুলে আনব, সেটা যখন দেখা গেল তখন সত্যিকারেরই সবার মনে প্রশ্ন জাগলো তাহলে এই নোট বাতিল করে লাভটা কি হলো সেটা, এবং নানান দিকে যে ব্যাংক থেকে যে লোকে ঋণ নিয়ে সেটা খেলাপ করছে সেটা একটা বড় ব্যাপার, যার জন্য অনেক ক্ষেত্রেই অর্থনীতি একটা খুব স্ট্যাগনেন্ট অবস্থায়, মানে যে অচল অবস্থায় এসে পৌঁছেছে। তারই মধ্যে আবার এরা বলছেন যে না, জিডিপি তো বাড়ছে, পেট্রোলিয়াম পণ্যের দাম বেড়েই চলেছে, জ্বালানি তেলের দাম। সেই জায়গাটাতে এমন অবস্থা হয়েছে যে এখন মানুষের দুর্বিষহ অবস্থা, কারণে জ্বালানি তেলের দাম বাড়া মানে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জিনিস জ্বালানি তেলের উপর নির্ভরশীল, অর্থাৎ পরিবহন এবং আরো অনেক কিছু বাইরের থেকে আমাদের বিদেশি মুদ্রার প্রয়োজন হয় জ্বালানি তেল কিনতে, সেই সব সবকিছু মিলেই দাম বাড়ছে, ফলে এটা একটা বেশ বিপজ্জনক একটা অবস্থায় এসে পৌঁছেছে।
বিজেপির এক নেতা তো বলেছেন যে পেট্রোলিয়াম পণ্যের যে দাম বাড়ছে সেটি সাপে বর হবে, তার এই মন্তব্যের জন্য তিনি কি যুক্তি দেখিয়েছেন?
তিনি একটা খুব অদ্ভুত যুক্তি দেখিয়েছেন, তার নাম হচ্ছে নলিন কোহলি, আমি ওর কথা একটু শোনাচ্ছি। উনি বলছেন যে রাজ্যগুলো এটাতে তো সুবিধেই হবে, যত তেলের দাম বাড়বে তত তারা ব্যাট বাড়াতে পারবে, রাজ্যের কোষাগারে আরো বেশি টাকা জমা পড়বে, এই ধরনের অদ্ভুত কথা বলে তিনি বিজেপি কেও অস্বস্তিতে ফেলেছেন।
কেন্দ্রের শাসক দলের সব নেতাই কি তার এই বক্তব্যকে সমর্থন করছে নাকি তাদের ভিন্ন কোন মন্তব্য রয়েছে?
সর্বতি এই বক্তব্য আর কেউ সমর্থন করছেন না। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, যিনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তিনি এ বিষয়ে যথেষ্ট সতর্কতার সঙ্গে মন্তব্য করেছেন, আমরা তার কথাটা শুনবো এখন। বাবুল সুপ্রিয় যা বললেন সেটা হচ্ছে যে এত বেড়ে যাওয়াটা তো কারোর পক্ষেই সুবিধাজনক নয় এবং জনসাধারণ যে যথেষ্ট ক্ষতির মধ্যে, যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ছেন সেটা কেন্দ্রীয় সরকার অবহিত রয়েছেন এবং একটা কিছু ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, কবে কি ব্যবস্থা হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আপনারা নিশ্চিত থাকুন যে আমরা একটা কিছু চেষ্টা করছি।
পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ার ফলে কি ধরনের প্রভাব লক্ষ্য করছেন এবং বিরোধী দলগুলো আসলে কি প্রতিক্রিয়া দিচ্ছে?
এখানে বলা দরকার যে 10 দিন ধরে টানা জ্বালানি তেলের দাম বাড়ছে, গত 10 দিন ধরে টানা বাড়ছে, রান্নার গ্যাসের দামও বেড়েছে। কলকাতায় পেট্রোল আজকে মঙ্গলবার 85 টাকারও বেশি লিটারে এবং ডিজেল 74 টাকারও বেশি লিটারে, মুম্বাইয়ে তো সবচেয়ে বেশি, অনেক বেশি, 86 টাকার উপরে পেট্রোলের দাম। আর ডলারের বিনিময়ে টাকার দাম কমছে, সেটা তো আগেও বলেছি। আজকের দাম হচ্ছে 71.37, মানে 71.37 টাকায় $1। সুতরাং এটা তো খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি হচ্ছে। এবং বিরোধী দলগুলো দাবি কেন্দ্র আর রাজ্য কর কমালে অনেকটা তেলের দাম কমবে। যেমন মনমোহন সিং সরকারের অর্থমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম আজই বলেছেন যে কেন্দ্র আর রাজ্যগুলো যদি এক্সাইজ ডিউটি আর ভ্যাট কমায় তাহলেই দাম অনেকটা নেমে যাবে। এছাড়া পেট্রোপণ্যকে GST-র আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি। একটা কথা বলা দরকার, কেরালা কিন্তু গত জুন মাসেই কর কমিয়ে জ্বালানি তেলের দাম মোটামুটি সাধ্যের মধ্যে রাখতে পেরেছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেছেন গত 4 বছরে কেন্দ্র 9 বার এক্সাইজ ডিউটি বাড়িয়েছে এবং তার ফলে আগে যা দাম ছিল তার থেকে অনেক গুণ বেশি বেড়ে গেছে।
সাধারণত পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়লে তা সাধারণ মানুষের উপরই সবচেয়ে বেশি প্রভাব ফেলে, সেক্ষেত্রে তাদের কি আসলে ভরসা কমে যাচ্ছে বিজেপির উপর?
হ্যাঁ, তা তো বিজেপি দল হিসেবে বিজেপির উপর ভরসা তো কিছুটা কমছেই। দেখুন, প্রতিবেশী 4টা দেশ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই সবকটাতেই পেট্রোলিয়াম পণ্যের মূল্য আমাদের ভারতের থেকে কম। তো এইগুলো তো এখন মানুষ জানে, তখন তো তারা বলবে যে এটা কেন হচ্ছে। বিজেপি মানে দল হিসেবে বিজেপির উপর ভরসা কমলেও একটা খুব অদ্ভুত ব্যাপার হয়েছে, মোদির উপর কিন্তু ভরসা বিন্দুমাত্র কমেনি। একটা অনলাইন সার্ভে হয়েছে, আজকেই তার ফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে অনলাইনে জিজ্ঞেস করা হয়েছিল যে আজকে যদি প্রধানমন্ত্রী হিসেবে আপনারা চান তাহলে কাকে পছন্দ করবেন। মোদি, নরেন্দ্র মোদীর পক্ষে ভোট পড়েছে 48%, রাহুল গান্ধী দ্বিতীয় স্থানে 11%, অরবিন্দ কেজরিওয়াল 9%, অখিলেশ যাদব উত্তরপ্রদেশের 7%, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশী তিনি পেয়েছেন মাত্র 4.2%, আর মায়াবতী তিনি উত্তরপ্রদেশের তিনি 3.1%। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখন এই মুহূর্তে মোদীর উপর থেকে কিন্তু জনসাধারণের ভরসা কমেনি, যেটা হয়তো বিজেপি কাজে লাগাতে চাইছে এবং মোদীকে সামনে এগিয়ে দিয়ে তারা ভোট এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে।
আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর উপরে এখনো মানুষের ভরসা রয়েছে, ভারতের মানুষের, কিন্তু আমরা গতকালই দেখলাম কর্ণাটকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেয়েছে পৌরসভা নির্বাচনে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়?
কর্ণাটকে যেটা সবচেয়ে ভালো কংগ্রেসের জন্য হয়েছে সেটা কংগ্রেস এককভাবে, কিন্তু এই পৌরসভার ভোটে কংগ্রেস এককভাবে লড়েছে, জোট বেঁধে লড়েনি। ওদের ওখানে যাদের সঙ্গে জোট বেঁধেছিল তারা আলাদা লড়েছে এবং তারা কংগ্রেসের থেকে 3/1 ভোট পেয়েছে, কিন্তু বিজেপির থেকে অনেক বেশি ভোট কংগ্রেস পেয়েছে, সে তাতে কংগ্রেস খুব উত্তুল্ল। আমি যেটা বললাম যে এটা হচ্ছে মোদির ওপর ভরসা আর বিজেপির ওপর ভরসা। এখন মোদি কে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে সেটা যেমন একটা অংশ সত্যি, আবার বিজেপির ওপর ভরসা হারাচ্ছে সেটাও অনেকটাই সত্যি। এখন এইটা কোথায় গিয়ে ঠেকবে সেটা ভোটের বাক্সেই বোঝা যাবে। তবে এখন অবধি যা মনে হচ্ছে মোদীর জনপ্রিয়তা অটুট নয়, তাতে চির ধরেছে অবশ্যই, কেননা লোকজন খুব একটা যে ভালো চোখে দেখছেন তা না, কিন্তু বিজেপির ওপর সামগ্রিকভাবে ভরসাটা মানুষের কমেছে বটেই, মোদীর ওপর ততটা নয়।
সাধারণত পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়া মানে যাতায়াতের খরচও বেড়ে যায় এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কি অবস্থা?
পেট্রোলিয়াম পণ্যের দামই বাড়ুক বা যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই বাড়ুক, সঙ্গে সঙ্গে বাস, ট্রাম, ট্রেনের ভাড়া বাড়ানোটা কষ্টকর এবং তাতে একটা বিরাট বিক্ষোভ হয়। অনেক সময় হয়েছে যে বাস খুব ক্ষতিতে চলছে, ট্রেন ক্ষতিতে চলছে, কিন্তু তা সত্ত্বেও ভাড়া বাড়ানো যাচ্ছে না মানুষের কথা ভেবে। আর কিছুদিন আগেই, মাত্র কয়েক মাস আগে, পশ্চিমবঙ্গে বাসের ভাড়া বাড়ানো হয়েছে এক ধাপে বেশ খানিকটা, ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়েছে, অটোর ভাড়া তো ওরা নিজেরা নিজেরাই বাড়িয়ে দেয়। সুতরাং এই মুহূর্তে বাস ভাড়া বা ট্যাক্সি ভাড়া বাড়বে বলে আমাদের মনে হচ্ছে না, তবে হ্যাঁ, এমন একটা পরিস্থিতি আসতেই পারে যেই সময় বাড়ানো ছাড়া উপায় থাকবে না, তবে তার জন্য আমার মনে হয় আরো বছর খানেক অপেক্ষা করতে হবে, তার আগে হবে বলে মনে হয় না।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর বুধবারের এবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের মেয়াদ মধ্যবর্তী নির্বাচন, গুরুত্বপূর্ণ ইস্যু এবং নারী ও অন্যান্য সংখ্যালঘু প্রার্থীদের প্রভাব। এখন বিজ্ঞান পর্ব। এ পর্বে হিট ওয়েভ এবং ঘুম এ বিষয়ে একটি রিপোর্ট শোনাচ্ছেন বিজ্ঞান ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লিয়ের প্রতিবেদন থেকে জয়তী দাশগুপ্ত।
আপনার শয়নকক্ষ কি সত্যি খুব গরম? যদি তাই হয় তাহলে কিন্তু আপনার স্মৃতি এবং চিন্তা ভাবনা অন্যান্য নানা রকম দক্ষতার উপর তার প্রভাব পড়তে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপ প্রবাহ যত বাড়বে এর প্রভাব শুধুমাত্র যে প্রাপ্তবয়স্কদের উপরেই পড়বে তা নয়, সুস্থ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাও কিন্তু এর দ্বারা প্রভাবিত হতে পারে। উষ্ণ তাপ প্রবাহ অর্থাৎ অতিরিক্ত গরম কলেজের পড়ুয়াদের শরীর এবং আচার আচরণের উপর নানান ধরনের প্রভাব ফেলছে। একটা নতুন সমীক্ষায় দেখা গেছে যে সুস্থ স্বাস্থ্যের অধিকারী কলেজ পড়ুয়ারাও এই তাপ প্রবাহে কিন্তু খুব কাবু হয়ে পড়ছে, এবং একটি এসি নেই এমন কোনো বেডরুমে যদি তারা ঘুমোয় তাহলে কিন্তু তাদের কর্মক্ষমতা এবং তাদের চিন্তাভাবনা সব কিছুর উপরেই একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তাপ প্রবাহ আপনাকে অনেক সময় ক্লান্ত, বিরক্ত এবং খিটখিটে মেজাজের করে দেয়, এমনকি কিছু কিছু বিপজ্জনক সিদ্ধান্ত নিতেও প্রভাবিত করে। একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে তাপমাত্রার প্রভাব আপনার কর্মক্ষমতাও অনেক কমিয়ে দিয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা একটি সমীক্ষা করেন যাতে 24 জন ছাত্রকে এসি করা এমন একটি ঘরে অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত একটি ঘরে শুতে দেওয়া হয়েছিল এবং 20 জন অন্য আরেকটি ঘরে যেখানে কোনো এসি নেই সেখানে শোয়ানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের বস্টন শহরে যখন তাপ প্রবাহ খুব উচ্চমাত্রায় পৌঁছেছিল তখন এই সমীক্ষাটি করা হয়েছিল। এই সমীক্ষার মুখ্য লেখক হোজে গুইলার্মো সেডেনো লরেন্তো বলেন যে তিনি এবং অন্যান্য গবেষকরা এই সমীক্ষা করার সময় অনেকগুলি আবহাওয়া সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে তাদের এই সমীক্ষাটি চালিয়েছিলেন।
We measured very intensively the every 5 minutes several environmental factors which include temperature, relative humidity, carbon dioxide and noise in each of the bedrooms of these participants throughout the duration of the study, as well as giving out...
Mr. Sedano বলছিলেন যে আমরা ভিন্ন ভিন্ন পরিবেশ সৃষ্টি করেছিলাম এবং সেই পরিবেশগুলোতে কোনো জায়গাতে আমরা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িয়ে দিয়েছিলাম, কোনো জায়গায় তাপমাত্রা বাড়িয়েছি, কমিয়েছি। এরকম পরিস্থিতিতে আমরা বিশেষ যন্ত্র ব্যবহার করে আমরা দেখেছি যে হৃদরোগ, ঘাম এবং ঘুমের অবস্থা কী এবং শারীরিক কার্যকলাপও আমরা রেকর্ড করেছি। এবং গবেষকরা এও লক্ষ্য করেছিল যে শিক্ষার্থীদের মধ্যে কতজন কতটুকু পানি পান করেছিল এবং ক্যাফিন নিয়েছিল সেটাও তারা গবেষণায় বিবেচনায় রেখেছিলেন।
প্রায় 12 দিন ধরে চলতে থাকা এই সমীক্ষায় শীততাপ নিয়ন্ত্রিত ঘরগুলিতে নানান ধরনের ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। এই তাপমাত্রা রাখা হয়েছিল 21 ডিগ্রি সেলসিয়াস, অপরদিকে অন্যান্য কিছু ডর্মের তাপমাত্রা রাখা হয়েছিল 26 ডিগ্রি সেলসিয়াস, কেননা এগুলিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই ছিল না। এই সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রকে তাদের হৃদস্পন্দন অর্থাৎ হার্টযন্ত্রের গতি, তাদের শরীরে কতটা ঘাম হচ্ছে, কতটা ঘুম হচ্ছে, সবকিছুই মেপে দেখতে হয়েছিল।
To our surprise, we found a very significant effect of detrimental cognitive function among those students that we included in our study that they didn't have air conditioning during this
যেসব ছাত্রছাত্রীদের আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরগুলিতে না রেখে সমীক্ষা চালিয়েছিলাম তাদের চিন্তাধারা, আচরণ সম্পর্কে আমরা বেশ কিছু ক্ষতিকারক বিষয় লক্ষ্য করেছিলাম।
বিশেষভাবে যেসব ছাত্রেরা সমীক্ষা চলাকালীন শীততাপ নিয়ন্ত্রিত নয় এমন ঘরগুলিতে অবস্থান করেছিল দেখা গেছিল যে তাদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বেশ সমস্যা হচ্ছে। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ববিদ ডেইজি চ্যাং তাপ প্রবাহ কিভাবে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে সে বিষয়ে গবেষণা করছেন। তিনি বলেন যে শুধু তাপ প্রবাহই এর কারণ নয়, এর আরো অন্যান্য কারণও রয়েছে।
Most of reasons could potentially explain this kind of exposure effect. You know, it's not necessarily directly exposed to heat. It could have affected their sleep quality.
তিনি বলেন যে অনেকগুলি কারণেই কিন্তু এই আচরণের পরিবর্তন হতে পারে। এরকম ভাবাটা ভুল যে শুধু তাপমাত্রার জন্যই এটা হয়েছে। এই তাপ প্রবাহ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, অর্থাৎ আপনার যতটা ঘুমের দরকার আপনার ততটা ঘুম হচ্ছে না এবং তার জন্য আপনি ক্লান্ত বোধ করছেন। এর ফলেও কিন্তু আপনার কাজকর্ম করার জন্য যে উপযুক্ত শক্তি সেটা আপনি নাও পেতে পারেন এবং তাদের মানসিক বিকাশও কিন্তু ভালো মতো হয় না, কেননা তারা ঠিকমতো কাজে মনোনিবেশ করতে পারে না। এছাড়াও যেসব ডর্মগুলিতে এয়ার কন্ডিশনিং মেশিন ছিল না সেগুলিতে ফ্যানের আওয়াজ অথবা রাস্তার নানান রকম গাড়ির আওয়াজ ইত্যাদি বেশি করে আরো শোনা গেছে, যার জন্য এই ঘরের শিক্ষার্থীরা ভালো করে রাত্রে ঘুমাতেও পারেনি। এছাড়াও এইসব ঘরগুলিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রা অনেক বেশি হয় এবং তার ফলে শিক্ষার্থীদের চিন্তাভাবনাও কিন্তু অনেকভাবে প্রভাবিত হয়। অপরদিকে আবার ঘরটা ঠান্ডা থাকার কারণে এদের কিন্তু ভালো ঘুম হয়।
We find that heat waves are impacting us all. These impacts extend to the populations like young and healthy university students, and that we find significant effects on the way they think, they're in their cognitive function.
তিনি বলেছেন এই তাপ প্রবাহ আমাদের সবাইকে প্রভাবিত করেছে, এমনকি এর হাত থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরাও রক্ষা পাচ্ছে না,
এবং এই কারণেই এই সব তরুণ শিক্ষার্থীদের আচার আচরণে আমরা নানান ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। যারা অপেক্ষাকৃতভাবে কম ঝুঁকির মধ্যে রয়েছে সেই সব মানুষদের নিয়ে এই প্রথম এই ধরনের একটি সমীক্ষা করা হলো। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের সমীক্ষা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কেননা তারা আশঙ্কা করছেন যে ভবিষ্যতে এই গ্রহের তাপমাত্রা আরো ক্রমশ বাড়তেই থাকবে।
এবার শুরু হচ্ছে মঙ্গলবারের নিয়মিত আয়োজন ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আজকের অনুষ্ঠানে সাবরিনা, আমরা ইংরেজি ভাষার বেশ বহুল ব্যবহৃত একটা শব্দ বলো, এক্সপ্রেশন বলো, এ নিয়ে আলোচনা করব।
কোন শব্দ সেটা?
শব্দটি হচ্ছে দো।
আচ্ছা, দো। তো দো শব্দটির মানে তো যদিও, তবে সেটা তবুও কিংবা অথচ এরকম অর্থও তো হতে পারে।
হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, শব্দের অর্থ নিয়ে কোনো বিতর্ক নেই, তবে এর নানান রকমের ব্যবহার রয়েছে।
আচ্ছা,
আজকের অনুষ্ঠানে আমরা সেই সব ব্যবহারের দিকেই আলোকপাত করব।
কি রকম ব্যবহার?
আচ্ছা, সে ব্যাপারে তাহলে প্রথমেই শোনা যাক এই অনুষ্ঠানে আমাদের দুজন বন্ধু লুসিয়া আর কাভের সংলাপ।
Hi Kave.
Hi Lucia. How are you?
I'm good. I got this new scarf and I think it's really nice.
No, it's really not.
That's not polite.
I mean, okay, it's nice. I don't like the color though.
Well, why did you say that?
I'm sorry, but I don't really like the color.
No, why did you use though in that way? Isn't though used to introduce clauses?
Yes, but it is not frequently used that way in everyday conversation.
এখানে তো কাভে প্রথমেই জানতে চাইছে যে লুসিয়া কেমন আছে।
হ্যাঁ, আর লুসিয়ার উত্তর কি ছিল?
হ্যাঁ, লুসিয়া বলল যে সে ভালো আছে এবং সে একটা নতুন স্কার্ফ কিনেছে। সে স্কার্ফটিকে সে খুবই পছন্দ করে এবং সে বলল যে স্কার্ফটি খুব সুন্দর, তাই না?
হ্যাঁ, আর তখনই কাভে একেবারে সরাসরি বলে ফেলল, না, স্কার্ফটা সুন্দর নয়।
হ্যাঁ, সেটা কিন্তু ভদ্রতা ছিল না, সে কিন্তু এমন ভাবে বলেছে কাভে যে সেটা ভদ্রতা সুলভ উক্তি হয়নি, এবং সে কথা কিন্তু লুসিয়া কাভেকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার এভাবে কথা বলা উচিত হয়নি।
আর তখন কাভে বেশ অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে এটা সুন্দর, আর একটা জিনিস লক্ষ্য করো সাবরিনা, এর পরের বাক্যে সে দো শব্দটা ব্যবহার করে বলল, আমি অবশ্য এর রংটা ঠিক পছন্দ করছি না।
আর তখনই লুসিয়া কাভেকে বলল যে কেন তুমি সেটা বললে, এবং সে আরো বলল যে তুমি দো শব্দটি এভাবে ব্যবহার কেন করলে।
হ্যাঁ, কারণ দো তো সাধারণত একটা ক্লজের সামনে ব্যবহার করা হয়।
জি,
তবে দো এর ব্যবহার সম্পর্কে এখন শোনা যাক কাভে আরো কি বলছে।
When we talk, though is more commonly used as an adverb and shows some sort of disagreement or contrast. Also, it often appears at the end of a sentence.
হ্যাঁ, আমরা যখন কথা বলি তখন দো শব্দটি কিন্তু অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার করা হয়।
হ্যাঁ, তুমি ঠিক বলেছো সাবরিনা। আর এই সঙ্গে কাভি আমাদের আরো একটা কথা মনে করিয়ে দিচ্ছে যে বাক্যে মতভেদ কিংবা কোনো ধরনের বৈপরীত্য বোঝাতে এই দো শব্দটি ব্যবহার করা হয়। আর এই শব্দটি বেশিরভাগ ক্ষেত্রেই বাক্যের শেষের দিকে বসে।
হ্যাঁ, এটা বেশ বোঝা যাচ্ছে। তবে লুসিয়ার মতো আমারও কিন্তু একই প্রশ্ন, সেটা হচ্ছে যে বাক্যে এটা আসলে ঠিক কেমন দেখায়।
হ্যাঁ, এবার তাহলে শোনা যাক এই সম্পর্কে কাভে আমাদের আরো কি বলছে।
When a speaker shows contrast with their own statement, they could say, I got this new scarf. It's a little rough, though.
Okay, what if you want to show contrast with another speaker's statement?
If you said, my scarf is really nice, I could say, yeah, it's costly, though.
I understand how it is used to show contrast, but what about having a disagreement with another speaker?
Well, that's what happened with us before.
I like my new scarf.
I don't like the color, though. When I said, I don't like the color, though, I actually meant that I do not like the scarf. I was trying to disagree in an indirect way.
That way of disagreeing is considered more polite.
কাভে বলছে যে বক্তা যখন তার নিজের বক্তব্যের বিপরীতে অবস্থান নেয় তখন সে বলতেই পারে যে I got this new scarf. It's a little rough though.
হ্যাঁ, সাবরিনা, এর বাংলাটা তাহলে কি হবে?
হ্যাঁ, এর বাংলা হবে, আমি এই নতুন স্কার্ফটি কিনেছি, এটা অবশ্য একটু খসখসে।
তবে লুসিয়া কাভের কাছে আরো জানতে চাইছে যে অন্য বক্তার বিপরীতে অবস্থান নিতে কিভাবে সেই বাক্যটি বলা হবে।
হ্যাঁ, তখন কাভে বলছে যে তুমি যদি বলো, এভাবে যদি বলা হয় যে মাই স্কার্ফ ইজ নাইস, তখন তো আমি বলতেই পারি ইয়া ইজ কস্টলি দো।
আর এর মানেটা?
এর মানে হচ্ছে যদি লুসিয়া বলে আমার স্কার্ফটা সুন্দর, তাহলে কাভে বলতেই পারে হ্যাঁ দামিও বটে।
বাহ, আচ্ছা, এ তো গেল বৈপরীত্যের ব্যাপার। এবার লুসিয়া কিন্তু জানতে চাইছে দ্বিমত প্রকাশ করার জন্যে দো কিভাবে একটা বাক্যে ব্যবহার করা হয় সেই ব্যাপারটা।
হ্যাঁ, আর সেই ব্যাপারে অবশ্য কাভে মনে করিয়ে দিচ্ছে তার সেই প্রথম বাক্যটা।
হ্যাঁ, আর সেই প্রথম বাক্যটা ছিল আই ডোন্ট লাইক দ্য কালার দো। তখন সে আসলে বলতে চেয়েছে যে সে স্কার্ফটাই কিন্তু পছন্দ করে না, আর সেটাই হচ্ছে পরোক্ষভাবে দ্বিমত প্রকাশ করা।
হ্যাঁ, আর লুসিয়া আমাদেরকে আবারও মনে করিয়ে দিল যে এভাবে দ্বিমত প্রকাশ করাটাই ভদ্রতা। তার মানে হচ্ছে কি, মানে প্রত্যক্ষভাবে না বলে পরোক্ষভাবে দ্বিমত প্রকাশ করা যায়।
এবার তো আজকের মতো আমাদের উঠতে হচ্ছে ইংরেজি গ্রামার শেখার এই সংকলন থেকে। আর ওঠার আগে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ফ্যান পেজে।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
আর এখন খেলার খবর শোনাচ্ছেন আহসানুল হক দিলু খন্দকারকে সঙ্গে নিয়ে।
ধন্যবাদ। আজকে খেলার খবরের শুরুতেই রয়েছে ফুটবলের খবর। বাংলাদেশ ফুটবলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে তাদের প্রথম খেলায়, এবং সেটি ছিল ভুটানের বিরুদ্ধে। ভুটানের বিরুদ্ধে গতবারের খেলায় বাংলাদেশ পরাজিত হয়েছিল, কিন্তু এবারে বাংলাদেশ 2-0 গোলে জয়ী হয়েছে এই খেলায়। এবং প্রথম আক্রমণ বাংলাদেশের, সেই আক্রমণ থেকে পেনাল্টি পেয়ে বাংলাদেশের তপু বর্মণ প্রথম গোলটি করেন, এবং তারপর দ্বিতীয়ার্ধের শুরুতে মাহবুবুর রহমান সুফিল আরেকটি চমৎকার গোল করে বাংলাদেশকে 2-0 গোলে এগিয়ে নিয়ে যান, এবং এর ফলে এই প্লে অফে ভুটানের কাছে 3-1 গোলে যে হেরে গিয়েছিল বাংলাদেশ গত খেলায়, তার একটা পাল্টা জবাব দিল বাংলাদেশ। ঢাকায় রয়েছেন দিলু খন্দকার। দিলু ভাই, আপনি তো আজকে বোধহয় খেলা দেখেছেন, এই খেলা সম্পর্কে আপনি বলবেন।
ঠিক তাই, কারণ ভুটানের থিম্পুতে যেদিন বাংলাদেশ হেরে গিয়েছিল সেদিন থেকে বাংলাদেশের ফুটবলটা লজ্জায় প্রায় তলানিতে এসে ঠেকেছিল। এতটাই লজ্জা ছিল, কারণ কবছর আগেও এই ভুটানকে বাংলাদেশ বড়সড় ব্যবধানে হারাত, তাদের কাছে 3 গোলে হেরে যাওয়াটা এদেশের মানুষ মেনে নিতে পারেননি। কারণ এদেশের ফুটবল, বিশেষ করে সাউথ এশিয়ার ফুটবলে বাংলাদেশ অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। সেই পরাজয়ের জবাব দেওয়ার জন্য আজ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 15-20 হাজার দর্শক হয়েছিলেন, যে সেই বদলার সাক্ষী হয়ে থাকার জন্য। নিরাশ করেননি জামাল ভুঁইয়ার ক্যাপ্টেন্সিতে তার দল। কদিন আগেই যারা এশিয়ান গেমসে ভালো খেলে এসেছিল সেই একাদশটাকেই প্রায় ধরে রেখেছিলেন ইংলিশ কোচ জেমি ডে। কয়েকজন সিনিয়র প্লেয়ারকে শুধু নিয়েছিলেন, সেখানে ওয়ালি ফয়সাল, তপু বর্মনরা যোগ দিয়েছিলেন, এবং তাতেই বোধ করি বাংলাদেশ দাপুটে ফুটবল খেলল। আর হাজার হাজার সমর্থকের উল্লাসে যে উজ্জীবিত ছিল, একটা প্রতিশোধের আগুন জ্বলছিল বাংলাদেশি ফুটবলারদের মনে, সেটা ঢেলে দিয়েছে তারা ভুটানের রক্ষণ ভাগে। এবং শুরুতেই যে পেনাল্টি, তা থেকে তপু বর্মনের গোল এবং সুফিল যে গোলটা করেছেন সেটা ছিল দেখার মতো। একটা সাইড ভলিতে গোল করেছেন, খুবই সুন্দর। অবশ্য সুফিল আরও একাধিক সুযোগ মিস করেছেন, না হলে ব্যবধানটা কিন্তু আরও বড় হতে পারত। যাই হোক, এই গ্রুপে বেশ শক্তিশালী 4টা দলই প্রায় সমমানের। বাংলাদেশ হোস্ট হিসেবে হয়তো বাড়তি সুবিধা পাচ্ছে, তারা 2-0 গোলে হারালো ভুটানকে। প্রথম ম্যাচটাই কিন্তু পাকিস্তান 2-1 গোলে হারিয়েছে নেপালকে। এশিয়ান গেমস ফুটবলে পাকিস্তান নেপাল একই গ্রুপে ছিল এবং সেখানেও পাকিস্তান 2-1 গোলে জিতেছিল। এবং ম্যাচ জয়ের পর জেমি ডে কিন্তু তার খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, যে তার প্লেয়াররা তার পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছেন এবং টোটালি ডমিনেট করেছেন। আর
দিলু খন্দকার, আপনি তো আজকে খেলা দেখেছেন, আপনি বলছিলেন যে বাংলাদেশ একটা সুবিধা পাচ্ছে স্বাগতিক দেশ হিসেবে, দর্শকের উপস্থিতি কেমন ছিল মাঠে?
দর্শক 15-20,000 দর্শক ছিল, সাম্প্রতিককালে বাংলাদেশের কোনো ফুটবলে এত দর্শক হয়নি। এটা বোধ করি একটা প্লাস পয়েন্ট বাংলাদেশ দলের জন্য, বিশেষ করে সেই ভুটানের কাছে হারার পর থেকে ফুটবলাররা যে এতটাই সমালোচিত হয়ে আসছিলেন, তারপরে এশিয়ান গেমসে ভালো খেলে তারা কিন্তু একটা আশা সঞ্চার করেছেন। যদিও নীলফামারিতে অনুশীলন ম্যাচে শ্রীলঙ্কার কাছে এক গোলে হেরে যাওয়াটাও মানুষ এদেশের ফুটবল প্রিয়রা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি, তাই হয়তো আজ ভুটানের বিরুদ্ধে বাংলাদেশ জিতবে এমন একটা আত্মবিশ্বাস ছিল বলেই বিকেল থেকেই কিন্তু হাজার হাজার দর্শক এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর এই দর্শক, এত দর্শকের সামনে খেলতে পেরে সুফিল এবং তরুণ ফুটবলাররা কিন্তু খুবই উচ্ছ্বসিত। তারা বলেছেন যে পরের ম্যাচগুলিতেও যদি এভাবে হাজারো দর্শকের সমর্থন তাদের পেছনে থাকে, তাহলে তারা এই ধারাবাহিকতা ধরে রাখবে এই টুর্নামেন্টে। আর কোচ জেমিডে তিনি কিন্তু বলছেন, আমাদের প্ল্যানটা গেম বাই গেম, আমরা প্রতিটা ম্যাচ ধরে এগোতে চাই। আমাদের প্রথম টার্গেটটাই হলো দ্বিতীয় রাউন্ডে যাওয়া, মানে সেমিফাইনালে যাওয়া, তারপরে আমরা ভাববো পরের বিষয়। কারণ এই গ্রুপে কিন্তু নেপাল এবং পাকিস্তান রয়েছে, দুটোই কিন্তু সমশক্তির দল, এবং সেক্ষেত্রেই পাকিস্তানের যে ব্রাজিলিয়ান কোচ তিনি কিন্তু বলেছেন এই গ্রুপে বাংলাদেশ ফেভারিট। যদিও বাংলাদেশের কোচ জেমিডি বলছেন এই গ্রুপে পাকিস্তান হলো সবচেয়ে বড় কঠিন প্রতিপক্ষ, এবং পরের ম্যাচটাই একদিন পর বাংলাদেশ বৃহস্পতিবার খেলবে ওই পাকিস্তানের বিরুদ্ধে, যারা পাকিস্তান এবং বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে জয় দিয়ে এই টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করেছে।
চমৎকার। এবারে একটু আন্তর্জাতিক ফুটবলের দিকে নজর দেবো। আমরা জানি যে চলতি বছর গ্রীষ্মকালীন দল বদলের সময় 11 কোটি 20 লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইভেন্টাসে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত ফুটবলার রোনালদো, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর এই অনুপস্থিতি রিয়াল মাদ্রিদকে দুর্বল করেছে বলে মনে করছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। এরকমই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন যে ইভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিটদের তালিকায় উপরে উঠে এসেছে কারণ তারা এখন রোনালদোকে পেয়েছে। এবং এই কথা, এই মন্তব্য করার পর কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ তিনি আবার মেসিকে তিনি সতর্ক করেছেন, তিনি মনে করছেন যে না, রিয়াল মাদ্রিদ মোটেই দুর্বল হয়নি রোনালদোর অনুপস্থিতিতে। দিলু খন্দকার, আপনার কি মনে হয়?
হ্যাঁ, ঠিক তাই। আমিও কিন্তু তেমন হঠাৎ করে লিওনেল মেসি কেন এমন কথাটা বলতে গেলেন আমি নিজেও কিন্তু খুব অবাক হয়েছি। তিনি একটি কাতালিয়ান ইন্টারভিউতে তিনি আজ এই কথাটি বলেছেন, হয়তো তিনি বলেছেন যে তার সাথে যে একটা দ্বৈরথ ছিল রোনালদোর, যে যুদ্ধটা ছিল সেটা হয়তো স্প্যানিশ লিগে এই মৌসুমে আর দেখা যাবে না, এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনার যে এল ক্লাসিকো সেটাতেও হয়তো সেই উত্তাপটা আর তিনি অনুভব করবেন না। কিন্তু তারপরেও রিয়াল মাদ্রিদ কিন্তু মোটেই তাদের শক্তিকে খাটো করে দেখার উচিত হবে না। যদিও খুব জোরের সাথে মেসি বলেছেন এবার চ্যাম্পিয়ন্স লিগে তার বার্সেলোনাই চ্যাম্পিয়ন হবে, আবার পাশাপাশি কিন্তু তিনি এ কথাটাও বলেছেন যে রোনালদো যেহেতু ইভেন্টাসে যোগ দিয়েছেন সেক্ষেত্রে তারাও কিন্তু শক্তিশালী দলে পরিণত হয়েছে। তো সেদিক থেকে বিচার করলে হয়তো মেসি আর রোনালদোর যে গত 8 বছরের যে লড়াইটা স্প্যানিশ লিগে ছিল সেটা এবার হবে না, সেটা হয়তো কিছুটা দর্শকের আকর্ষণ কমবে, এটা ঠিক। আবার রিয়াল মাদ্রিদ বার্সেলোনার যুদ্ধতে মেসি আর রোনালদোর লড়াইটাও দেখা যাবে না, সেটাও কিন্তু আকর্ষণটা কিছুটা কমবে, এটা জোর দিয়েই বলা যায়। অন্যদিকে রোনালদোর মতো প্লেয়ারকে যে কোনো দল নিতে চাইবে, যেমন মেসির জন্য একটা বড় আঘাত হলো যে ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার যে নমিনেশন সেখানে কিন্তু মেসির নামটা নেই। ওরা যে ছোট শর্টলিস্ট করেছে সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ এবং মোহাম্মদ সালাহ এই তিনজনকে রেখেছেন, সেখানে কিন্তু মেসির জায়গা হয়নি গত 12 বছরে, যেটা এবারই প্রথমবারের মতো হলো যে ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য মেসি বিবেচিত হননি। এবং কয়েকদিন আগেই যে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের নির্বাচন ছিল সেখানে মেসি থাকলেও সেই পুরস্কারটা কিন্তু জিতে নিয়েছেন লুকা মদ্রিচ, এবং এবারও যে এই ট্রফিটা লুকা মদ্রিচই প্রধান দাবিদার সেটা কিন্তু পিটার স্মাইকেল এবং ফল কম্বেল তারা কিন্তু বলছেন যে এবার পুরস্কারটা লুকা মদ্রিসের ঘরে যাবে। যদিও নাইজেরিয়ার ওয়ার্ল্ড স্টার যে কানু তিনি বলেছেন না এই পুরস্কারটা মোহাম্মদ সালার ঘরে যাওয়া উচিত। এই দৌড়ে কিন্তু মেসি যেখানে একেবারে লিস্টেই নাই শর্ট লিস্টে, সেখানে রোনালদোর কথা কিন্তু কেউ বলছেন না। যদি ইউরোপের বর্ষসেরা পুরস্কার যেটা কদিন আগে হয়ে গেল সেখানে কিন্তু রোনালদো অনুপস্থিত ছিলেন, তিনি হয়তো জানতে পেরেছিলেন যে পুরস্কারটা তার হাতে যাচ্ছে না।
এবার একটু ক্রিকেটের দিকে নজর দিতে চাই। ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে সিরিজ চলছে, এই সিরিজ আর একটি টেস্ট ম্যাচ বাকি আছে, সেটি শেষ হলে ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ঘোষণা দিয়েছেন যে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। এই এই ক্রিকেটারের সম্পর্কে একটু বলতে হয়, কারণ এখন পর্যন্ত টেস্ট ম্যাচে সর্বাধিক রান যারা করেছেন তাদের মধ্যে অ্যালিস্টার কুক ষষ্ঠ অবস্থানে আছেন। তিনি 12,254 রান করেছেন, তিনি এর মধ্যে 289টি ইনিংস খেলে 12,254 রান করেছেন। তার সর্বোচ্চ রান ছিল 294 একটি ইনিংসে, তার গড় ছিল ব্যাটিং এর 44.89 এবং স্ট্রাইক রেট ছিল 46.98, 32টি শতক, 5টি দ্বিশতক এবং 56টি হাফ সেঞ্চুরি তিনি করেছেন। তার সম্পর্কে সুনীল গাভাস্কার বলেছিলেন যে তার পক্ষে টেস্টে 15,000 রান করা এবং 50টি শতক করাও অসম্ভব কিছু নয়। অ্যালিস্টার কুক, যার জন্ম হয়েছিল গ্লস্টারে, বাঁহাতি এই ব্যাটসম্যান, 33 বছর বয়স, তিনি অবসর নেবার এই যে ঘোষণা দিলেন সেটিকে দিলু খন্দকার আপনি কিভাবে দেখছেন সংক্ষেপে?
এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ বেশ কিছুদিন ধরেই তিনি রানের মধ্যে ছিলেন না। গত 15-16 টেস্টে তার কোনো 50 নেই। এটা তাকে তার যে ক্রিটিকরা ছিলেন ইংল্যান্ডে, বিশেষ করে ইংল্যান্ডের সেই বিখ্যাত ক্রিকেটাররা কমেন্ট্রিতে বক্সে বসে কিন্তু তারা তুমুল সমালোচনা করছিলেন যে কেন এই কুককে আর টেনে নেওয়া হচ্ছে। এটা কিন্তু বারবার একটা চ্যালেঞ্জের মতো ছিল অ্যালিস্টার কুকের কাছে। এত বড় ব্যাটসম্যান, তিনি রান পাচ্ছিলেন না, তিনি নিজেও কিন্তু ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং চেয়েছিলেন যে ওপেনার হিসেবে আরো কিছু দিন খেলবেন, কিন্তু সেটাও আর সুযোগ রইল না।
দিলু ভাই অনেক ধন্যবাদ, এই ছিল আজকের খেলার খবর।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ একজন পলাতক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসী সংগঠনের উচ্চপদস্থ এই সদস্যকে 1998 সালের তানজানিয়ার দারুসালাম এবং কেনিয়ার নাইরোবিতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকবার কারণে খোঁজা হচ্ছে। 1963 সালে মিশরে জন্মগ্রহণকারী আবদুল্লার উচ্চতা আনুমানিক 173 সেন্টিমিটার বা 5 ফিট 8 ইঞ্চির মতো। তার চোখ ও চুলের রং কালো, তার নিচু ঠোঁটে ক্ষতের দাগ রয়েছে। আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ আবু মোহাম্মদ আল মাসরি নামেও পরিচিত। সে আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর অভিজ্ঞ আর্থিক বিষয় অফিসার, সহায়তাকারী এবং পরিকল্পনাকারী একজন সদস্য। 1998 সালের দূতাবাস হামলায় শত শত লোক প্রাণ হারিয়েছিলেন এবং হাজার হাজার জনগণ আহত হন, যাদের অধিকাংশই কেনিয়া ও তানজানিয়ার নাগরিক। এসব হামলায় যুক্তরাষ্ট্রের 12 জন নাগরিকও প্রাণ হারিয়েছিলেন। আবদুল্লাহকে এসব হামলা এবং অন্য কর্মতৎপরতার জন্য হত্যা এবং অন্যান্য অপরাধের সঙ্গে ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তাকে এবং অপর এক সহযোগী ষড়যন্ত্রকারী আল কায়দার সদস্য সাইফ আল আদেলকে হামলায় জড়িত থাকার জন্য চিহ্নিত করা হয়েছে। হামলা শেষে এরা দুজনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের ছত্রছায় ইরানে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম আবদুল্লাহর গ্রেফতার বা বিচার সম্পর্কিত তথ্যের জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং সকল তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যাদি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তরণের নিশ্চয়তা দিচ্ছে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা www.reversforjustice.net অথবা ইমেইলে info@reversforjustice.net ঠিকানায় জানাতে পারেন। উত্তর আমেরিকায় তথ্যটি জানাতে ফোন করুন 1-800-877-3927 নম্বরে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। আর এখন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সেলিম হোসেন। আফগানিস্তানের ভীতিপ্রদ জঙ্গি নেটওয়ার্ক হাক্কানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দীর্ঘদিন রোগভোগের পর মারা গিয়েছেন। তালেবানদের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিবৃতি জারি করে বলা হয়েছে জালালউদ্দিন হাক্কানি প্রয়াত হয়েছেন। জালালউদ্দিন হাক্কানির নাম প্রথম জোরে সোরে শোনা যায় আফগান মুজাহিদিন কমান্ডার হিসেবে সোভিয়েট আমলে আফগানিস্তানের দখলদারির সময়ে 1980-এর দশকে, যুক্তরাষ্ট্রকে যখন কিনা মুজাহিদিনরা মিত্রপক্ষ রূপে মনে করত এবং নির্ভরও করত সেই মতো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামীকাল বুধবার পাকিস্তান সফর করবেন বলে স্থির রয়েছে। ইসলামাবাদে পাকিস্তানের সদ্য নির্বাচিত সরকারের নেতৃবৃন্দের সঙ্গে এরকম উচ্চ পর্যায়ের আলোচনা কথাবার্তা এই প্রথম হতে চলেছে। পম্পেও যখন কিনা পাকিস্তান গিয়ে পৌঁছবেন, সঙ্গে থাকবেন তাঁর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড। আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে সদর বলে উপস্থিত আলোচনার টেবিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির। পরে পৃথকভাবে আলোচনা হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও। কথাবার্তা হবে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার। সিরিয়ায় বিদ্রোহীদের দখলিত ইদলিব প্রদেশ পুনর্দখলের লক্ষ্যে সিরিয়ার অত্যাসন্ন অভিযানের প্রতি সমর্থন ঘোষণায় রাশিয়া আজ মঙ্গলবার যোগ দিয়েছে ইরানের সঙ্গে। দেশটিতে এই ইদলিবই এখন বিরোধী দলের শেষ বড় মাপের মজবুত ঘাঁটি। ইদলিবে প্রায় 30 লক্ষ মানুষের বাস। জাতিসংঘ বলছে সিরিয়ার সামরিক অভিযানে ওইখানটায় কত মানুষ যে হতাহত হতে পারে সেটা ভেবে চিন্তান্বিত সবাই এখন। আজ মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় শুরু হচ্ছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত প্রার্থী বিচারপতির পদের জন্য আপিল আদালত বিচারক 53 বছর বয়সী ব্রেট ক্যাভানোকে নিয়ে আলোচনা, তার মনোনয়ন নিশ্চিতকরণ বিষয়ক জেরা শুনানি প্রশ্নোত্তর পর্ব। সুপ্রিম কোর্টে এঁকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এ অবধি দুজনকে মনোনয়ন দিলেন। এর আগে মনোনয়ন পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিযুক্তি পেয়েছিলেন নীল গোরসাচ। ব্রেট ক্যাভানো প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে কাজ করেছেন এবং প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে যে তদন্তানুসন্ধান হয়েছিল সেই তাতেও নিরপেক্ষ কৌশলী কেনেথ স্টারের সঙ্গে কাজ করেনি। কংগ্রেসের সেনেট সভার বিচার বিভাগীয় কমিটি সকাশে এর শুনানি অনুষ্ঠানের প্রথম ভাগটা আজ মঙ্গলবার মোটামুটি প্রারম্ভিক বক্তব্য বয়ানের মধ্যে দিয়ে কাটবে এবং প্রশ্নোত্তর পর্ব আগামীকাল বুধবার নাগাদ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের পশ্চিম উপকূল জুড়ে প্রচণ্ড যে আঘাত হানে সামুদ্রিক ঝড় জেবি, তারই কারণে 10 লক্ষাধিক মানুষের নিরাপত্তার কোনোখানে স্থানান্তরণের নির্দেশ জারি করা হয়েছে। এ পর্যন্ত কম হলেও 6 জনের প্রাণহানির কথা জানা গিয়েছে। জেবি স্থলভাগে শিকোকু দ্বীপ জুড়ে আছড়িয়ে পড়ে আজ মঙ্গলবার ভোরে ঝড়ের কুণ্ডলিতে। ঝড়ের গতিবেগ ছিল তখন ঘণ্টায় 160 কিলোমিটার এবং ওটাই আবার ঝোড়ো হাওয়ার ঝাপটা খেয়ে হয়ে দাঁড়াচ্ছিল ঘণ্টায় 215 কিলোমিটার। এমন মারকুটে ঘূর্ণি জাপানে 1993 সালের পর আর কখনো দেখা যায়নি। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তাঁর তুখোড় প্রচণ্ড এক সমালোচক হয়ে দাঁড়িয়েছেন এমন এক ব্যক্তির নামে মঞ্জুরিকৃত ক্ষমার আদেশ খারিজ করে দিয়েছেন এবং তাঁর গ্রেফতারির নির্দেশ দিয়েছেন তিনি। সেনেটর অ্যান্তনিও ত্রিনালেস এ ক্ষমা মঞ্জুরি পেয়েছিলেন 2011 সালে। 2003-এ তদানীন্তন প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগল অরোয়ার বিরুদ্ধে পরিচালিত ব্যর্থ অভ্যুত্থানে তাঁর সংশ্লিষ্টতা দায়ে। সেনেটর অ্যান্তনিও ত্রিনালেস সে সময় সামরিক বাহিনীতে কর্মরত অফিসার ছিলেন। ক্ষমা মঞ্জুরি খারিজ এবং তাঁর গ্রেফতারির নির্দেশ ছাপা হয়েছে ম্যানিলা টাইমস পত্রিকার আজ মঙ্গলবারের সংখ্যায়।
প্রিয় শ্রোতা, এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে আজকের ভয়েস অফ আমেরিকার বাংলা অধিবেশনের অনুষ্ঠানমালা। আজকে স্টুডিও নিয়ন্ত্রণ কক্ষে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলিন, এবং আজকের অনুষ্ঠানে ফেসবুক সম্প্রচারে ছিলেন সাফিউল মাসিউদ এবং তাহিরা কিবরিয়া। আমি সেলিম হোসেন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, বাংলা অধিবেশনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি, এবং সরকার কবিরউদ্দিন দুজনই আমরা আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.